বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 14 মার্চ, 29 ফাল্গুন এবং ফার্সি 24 ইসফান্দ। রেডিও ধরনের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বাহরাইনে সৌদি সেনা সমাবেশের প্রায় 1 দশক পার হতে চলল, ক্রমেই চোরাবালিতে আটকে পড়ছে সৌদি আরব। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনায় 1 বছরে আত্মহত্যা করেছে 14,436 জন নারী পুরুষ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পণ্যবাহী জাহাজে সন্ত্রাসী হামলায় দখলদার ইসরায়েল জড়িত বলে সন্দেহ, IRGC বলেছে শত্রুদের ভেতরটা একেবারেই ফাঁকা। ইয়েমেনে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, হুদাইদাই সৌদি জোটের হামলা প্রতিহত করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে, স্বাস্থ্য অধিদপ্তর বলেছে আক্রান্তদের বেশিরভাগই তরুণ। এবং ভাঙা পানিয়ে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ঠাট্টা করলেন তৃণমূল নেতা সৌগত রায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে ভূমধ্য সাগরে পণ্যবাহী কার্গো জাহাজে সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েলকে প্রধানত সন্দেহ করা হচ্ছে। ইরানের একটি সূত্র নূর নিউজকে একথা জানিয়েছেন। ওই সূত্র বলেছে জাহাজের বিদ্যমান ভূ রাজনৈতিক অবস্থান এবং এর গন্তব্য বিবেচনা করে জোরালো সম্ভাবনা রয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল এই সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী কিয়াসি শুক্রবার নূর নিউজকে জানান তাদের শিপিং লাইনের একটি কার্গো জাহাজে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি জানান জাহাজটি ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল। তিনি জানান একটি বিস্ফোরক বস্তু জাহাজে আঘাত করলে জাহাজের ছোটখাটো পর্যায়ের ক্ষতি হয়, তবে কেউ হতাহত হয়নি। এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত বুধবার। জাহাজে বিস্ফোরণের পর ইরানের তদন্ত টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। ওই টিমের একজন সদস্য নূর নিউজকে জানিয়েছেন অনেক উচ্চতা থেকে জাহাজে কোনো বিস্ফোরক দ্রব্য আঘাত হেনেছে এবং ধারণা করা হচ্ছে কোনো উড়ন্ত বস্তু থেকে ওই বিস্ফোরক দ্রব্য ছোড়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে এবং ইরানের জাতি বিজয় লাভ করেছে। আজ স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সঙ্গে জড়িত
অধ্যাপকদের এক সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ইরানি জাতি নিজের সম্মান বিকিয়ে দেয়নি, ধৈর্য ধারণের মাধ্যমে শত্রুদেরকেই পরাজিত করতে সক্ষম হয়েছে। মেজর জেনারেল সালামি বলেন, ইরানের কাছে রয়েছে বহু অত্যাধুনিক অস্ত্র, শত্রুরা যে ধরনের অস্ত্রে সজ্জিত ইরানের কাছে সে ধরনের অস্ত্র রয়েছে। শত্রুরা বাহ্যিকভাবে ভয়ানক রূপ ধারণ করলেও তাদের ভেতরটা ফাঁকা বলে তিনি মন্তব্য করেন। ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর থেকেই আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলো শত্রুতা করে এসেছে, এখনও সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর মাঝেও ইরান সমরাষ্ট্রসহ সব ক্ষেত্রেই উন্নতি করেছে, শত্রুর কোনো হুমকিকে দেশটি এখন আর পরোয়া করে না। ইয়েমেনের যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আমেরিকার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে তার দেশের সংকট আরও বাড়বে এবং যুদ্ধ দীর্ঘায়িত হবে। আব্দুস সালাম বলেন, মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধ ভাঙার কোনো বক্তব্য নেই, কোনো যুদ্ধবিরতির উপযুক্ত পদক্ষেপও না। এটি প্রকৃতপক্ষে বিকল্প একটি পথ যার মাধ্যমে সৌদি আরব কূটনৈতিকভাবে আবার অবরোধ শুরু করতে পারবে। গতকাল শনিবার ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আব্দুস সালাম। তিনি বলেন, যদি আমেরিকা যুদ্ধবিরতির ব্যাপারে খুব আন্তরিক হতো তাহলে তারা চূড়ান্তভাবে আগ্রাসন এবং অবরোধের অবসান ঘটানোর ব্যবস্থা করত। এদিকে ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সফলতার সঙ্গে পশ্চিমাঞ্চলীয় আল হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের একটি হামলা প্রতিহত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনী এবং হুথি আন্দোলনের পক্ষ থেকে প্রচারিত একটি বিবৃতির বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী ওই বিবৃতিতে সুস্পষ্ট করে আরও বলেছে, পুরো দেশ সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী দেশগুলো এবং ভাড়াটে সন্ত্রাসীরা সবসময় ইয়েমেনি সামরিক বাহিনীর গুলির আওতায় থাকবে। এছাড়া মারি প্রদেশে যেসব ভাড়াটে সন্ত্রাসী সৌদি জোটের পক্ষে যোগ দিয়েছে তাদেরকে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে প্রিয় মাতৃভূমির পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলছেন যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। এদিকে বিএনপির মহাসচিব বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে ফেলেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয়াদি নিয়ে কথা বলছেন যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। তাদের দৃষ্টি এখন কে কি পোশাক পরল, কে কত টাকার ঘড়ি পরল ইত্যাদি। বিএনপি রাজনীতি বলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। আজ রোববার সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও মন্তব্য করেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন গভীর হতাশায় নিমজ্জিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হতাশার কারণে বিএনপি এখন তীব্র মনোপীড়ায় ভুগছে, রাজনীতি ভুলে ব্যবহার্য বিষয় এখন তাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে বলেন, অন্যের বিরুদ্ধে বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। বিএনপি নেতাদের সমালোচনা করে ওবায়দুল বলেন, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্রের চর্চা বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি শাসনামলে বেগম জিয়ার পাশাপাশি একজন যুবরাজ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সমালোচনার নামে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার, এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যাচার চালাচ্ছেন। আর এর জবাব দিলে বিএনপির কেন এত গাত্র দেওয়া হয় তা জানতে চান ওবায়দুল কাদের। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশকে ফোকলা করে ফেলেছে। তিনি উল্লেখ করেন, এয়ারপোর্টের সামনে এলিভেটর এক্সপ্রেসের গার্ডার ভেঙে পড়েছে, জনগণের টাকা নিয়ে যে এই সমস্ত তৈরি করা হচ্ছে সেটা হঠাৎ করে কেন ভেঙে পড়ছে। তিনি বলেন, পৃথিবী ও মানব সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে ডার্টি বললেও এটা খুব খারাপ কিছু বলা হয়। আমরা বাংলাদেশকে দেখছি আমাদের রাজনীতিকে কোথায় কিভাবে একেবারে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কুপিবাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এখন কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে বড় বিপদের সংখ্যা দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রাজধানীর শ্যামলী টিভি হাসপাতালে ওয়ান স্টপ টিভি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম জানান, এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই তরুণ। আক্রান্তদের অনেকেই আইসিইউতে ভর্তি করা প্রয়োজন হচ্ছে। অধ্যাপক এবিএম খুরশিদ আলম বলেন, গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ এ বেডের জন্য কোনো অনুরোধ আসেনি, কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ এ বেড পাওয়া যাচ্ছে না। সবাইকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গেল দুই মাস আমরা স্বস্তিতে ছিলাম, তাই এখন আমরা কোনো কিছু মানছি না। সামনের দিকে আমরা আরও বড় বিপদে পড়তে যাচ্ছি যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, অশুভ শক্তির বিনাশ চাই। তিনি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাজরা মোড়ে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি সেখানে নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে এবং শরীরের অন্যত্র আঘাত পেয়ে আহত হন, পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মমতা আজ পায়ে প্লাস্টার থাকা অবস্থায় হুইল চেয়ারে বসে এক পদযাত্রায় সামিল হন এবং পরে হাজরা মোড়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মমতা আজ বলেন, শারীরিক যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা অনেক বড়, গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়, গণতন্ত্র পদদলিত হচ্ছে। আপনারা জানেন আমি 20-25 কিলোমিটার হেঁটে চলার লোক, আমার পা যখন হাঁটে আমার মাথাও হাঁটে, আমার হৃদয়ও হাঁটে, মাথাও হাঁটে, আমার পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় বলেছেন, বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে আগেই হেরে গেছে দলটি। বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই তারা হেরে গেল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রসঙ্গে আজ রোববার অধ্যাপক সৌগত রায় এমপি ওই মন্তব্য করেন। বলছিলেন অধ্যাপক সৌগত রায় এমপি। অন্যদিকে আজ তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, বিজেপিতে এখন নতুন ও পুরনোদের মধ্যে প্রবল লড়াই, সেসব মেটানোর পাশাপাশি প্রার্থী হওয়ার মতো মুখেরও অভাব, সেই দৈন্যই প্রকাশ পেয়েছে প্রার্থী তালিকায়। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার দাবি, আমরাই ক্ষমতায় আসছি, মন্ত্রিসভা কেমন হবে তার স্পষ্ট ছবি রয়েছে প্রার্থী তালিকাতেই। বিজেপির এমন সাফাই সত্ত্বেও তাদের প্রার্থী তালিকায় এমপিদের নাম থাকায় ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে সমালোচনা ও কটাক্ষ করা হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ আরও 5 জন নিহত হয়েছে। সাবেক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে আজ অন্তত 3 জন নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ইয়াঙ্গুনের নিকটবর্তী বগো শহরে গুলিতে নিহত হয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। জেড পাথরের খনির জন্য সুপরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় হপাকান্তে আরেক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কাচিন ওয়েব নামের স্থানীয় গণমাধ্যম। গত মাসে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান আন্দোলনে শনিবার পর্যন্ত 80 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এখন স্বাগত জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাহরাইনে সৌদি সেনা সমাবেশের পর প্রায় 1 দশক অতিক্রান্ত হতে চলল। সৌদি আরবের এ পদক্ষেপ ওই দেশটির ভেতরে ও এ অঞ্চলে কি ধরনের প্রভাব ফেলেছে সে সম্পর্কে একটি বিশ্লেষণ ধর্মে প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, আর একটি পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
বাহরাইনে সৌদি সেনার সমাবেশের পর প্রায় 1 দশক অতিক্রান্ত হতে চলল। বাহরাইনে স্বৈর সরকার বিরোধী গণ আন্দোলন দমনের জন্য 2011 সালের 14 মার্চ সৌদি আরব সেদেশে সেনা পাঠায়। সৌদি আরবের এই পদক্ষেপ ওই দেশটির ভেতরে ও এ অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলেছে সেটাই এখন প্রশ্ন। বাহরাইনে সেনা পাঠানোর পর সৌদি আরবের অভ্যন্তরে এই নিয়ে তীব্র অসন্তোষ ও অভ্যন্তরীণ সংকট দেখা দিয়েছে, কারণ বাহরাইনের অবৈধ ও রাজতান্ত্রিক সরকারকে টিকে রাখার লক্ষ্যে সেদেশে গণ আন্দোলন দমনের জন্য ওই সামরিক অভিযানে খোদ সৌদি আরবের ব্যয় অনেক বেড়ে গেছে এবং এসব খরচ মেটানোর জন্য সৌদি সরকার অভ্যন্তরীণ বিভিন্ন উৎসকে কাজে লাগাচ্ছে, ফলে চাপ পড়েছে দেশটির জনগণের ওপর। গত 1 দশকে সৌদি আরবে অর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছে, ফলে দেশটির সরকার জনসেবামূলক বিভিন্ন খাতে ভর্তুকি কমিয়ে দিতে এবং বাজেট হ্রাস করতে বাধ্য হয়েছে। এর ফলে দেশটির ভেতরে সরকারের প্রতি গণ অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। এছাড়া বিভিন্ন কারণে সৌদি সরকারের উপর শিয়া মুসলমানরা অনেক আগে থেকেই ক্ষুব্ধ। এরপর শিয়া অধ্যুষিত বাহরাইনে রিয়াদের হস্তক্ষেপের কারণে খোদ সৌদি আরবে শিয়া মুসলমানদের মধ্যে অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করেছে, কারণ বাহরাইন ও সৌদি আরবে বসবাসকারী শিয়া মুসলমানদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। সৌদি সেনা মোতায়েনের ফলে বাহরাইনের জনমনেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বাহরাইনের বেশিরভাগ মানুষ মনে করেন, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আলে খলিফা সরকার সৌদি আরবকে জবরদখলের সুযোগ করে দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, বাহরাইনে সৌদি সেনার সমাবেশ ওই দেশটিতে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বাহরাইনে সৌদি সেনার সমাবেশের আরেকটি কুফল হচ্ছে, এতে করে অন্যান্য আরব দেশেও হস্তক্ষেপের পটভূমি তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত অন্য দেশকেও অবশ্যই সৌদি আরবের কথা মতো চলতে হবে। এ প্রসঙ্গে বাহরাইনের পর ইয়েমেনে সৌদি আগ্রাসনের কথা উল্লেখ করা যায়। ইসরায়েলি টিভির রাজনৈতিক বিশ্লেষক অরি শায়েবাত বলেছেন, বাহরাইন পুরোপুরি সৌদির নির্দেশে চলছে এবং মানামার কোনো স্বাধীনতা নেই, তবে এ অবস্থাও বেশিদিন স্থায়ী হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনাকালে আত্মহত্যা বেড়েছে 44.36%। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আত্মহত্যার ঘটনা বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে 32%-এরই কোনো কারণ জানা যায়নি। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনার এক বছরে আত্মহত্যা করেছে 14,436 জন নারী পুরুষ। 2019 সালের চেয়ে 2020 সালে করোনাকালে আত্মহত্যার পরিমাণ বেড়েছে 44.36%। আত্মহত্যাকারীদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আত্মহত্যার ঘটনা বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে 32%-ই কোনো কারণ জানা যায়নি। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এসব আত্মহত্যার ঘটনার মূল কারণ উল্লেখ করা হয়েছে পারিবারিক জটিলতা, সম্পর্কের অবনতি, পড়াশুনো নিয়ে হতাশা এবং আর্থিক সংকট। 2020 সালের 8 মার্চ থেকে 2021 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি জাতীয় পত্রিকা, 19টি স্থানীয় পত্রিকা, হাসপাতাল ও থানা থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য 322টি আত্মহত্যার ঘটনাকে বেছে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রাজধানীর একজন হোমিও চিকিৎসক গোলাম রাব্বানী রেডিও তেহরানকে বলেছেন, আত্মহত্যার প্রবণতা টের পেলে সে ব্যাপারে কাউন্সিলিং এবং ওষুধ প্রয়োগ করে তা হ্রাস করা যেতে পারে, এতে ব্যয়ও কম।
কেউ কেউ আছে মনের কষ্টে আত্মহত্যা করে, তো এই মনের কষ্টে আত্মহত্যা করে এইটা যদি ফ্যামিলিটাকে ধরতে পারে আগে, যে তার মনের কষ্টের ভাবনা আছে, তো তাকে যদি কাউন্সিলিং করে এবং ওষুধ খাওয়ায় তার সেই মনের কষ্ট দূর করে যায়। ধরেন একটা একটা ছেলে একটা মেয়ে প্রেম করতো, কোনো কারণে সে মেয়েটার দেখা খেলো ছেলেটা অন্যত্র বিয়ে করে ফেলেছে, সে মেয়েটা এমন বিমর্ষ হয়ে পড়লো যে সে আর কারোর সাথে কথা বলে না। এই ভাবনার এই মেয়েকে যদি এখন যদি ওষুধ খাওয়ানো যায় সে এখান থেকে বেরিয়ে আসতে পারে। এরকম বিভিন্ন বিষয় আছে। কেউ আছে অসুখের কারণে তার এত অসুস্থতা সে আর বেঁচে থাকতে চায় না, সেজন্য ঔষধ আছে। আবার কেউ আছে কেউ ভৎসনা করছে, সে এত কষ্ট পেয়েছে ওই কষ্ট থেকে সে আত্মহত্যা করতে চায়, তারও ঔষধ আছে।
মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ 11টি সুপারিশ তুলে ধরেছে আসল ফাউন্ডেশনের প্রতিবেদনে। এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা প্রবণ ব্যক্তিকে একা না রাখা, ক্রাইসিস সেন্টার ও হটলাইন চালু করা, সব শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ করা। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ হতাশ হলে ঠুনকো কারণে নিজের আবেগ ধরে রাখতে পারে না, তখন তিনি নিজেকে একা মনে করে এবং আত্মহত্যার পথ বেছে নেয়। আপাতত দৃষ্টিতে অন্যদের কাছে মৃত্যুর কারণ ছোট মনে হলেও ওই কারণ ওই ব্যক্তির জন্য অনেক বড় কারণ হয়ে সামনে এসেছিল। ওয়েবিনারে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আজহারুল ইসলাম বলেছেন, বিষণ্ণতা থেকেই মূলত মানুষ আত্মহত্যা করে। দুশ্চিন্তা উদ্বেগ থেকে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মহত্যার কারণগুলো যতই তুচ্ছ হোক না কেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির কাছে তা অনেক বড় একটি ঘটনা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 24তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর কোনো কোনো নামের মধ্যে ভিন্নতা দেখা গেলেও সেসব পরস্পরের মোকাবেলায় লিপ্ত নয়, যেমন আলিম ও কাদের। কিন্তু আল্লাহর কোনো কোনো নাম পরস্পরের সঙ্গে দান্দিক। মহান আল্লাহর কাবিদ বা কাবিজ নামটি বাসিত্ব নামের সঙ্গে দান্দিক। কাবিদ দান ও দয়ার পথে বাধা, কিন্তু বাসিত্ব দান ও দয়া দাক্ষিণ্যে মুশকুল। আজ আমরা মহান আল্লাহর এমনই দুই দান্দিক নাম খাফিদ বা খাফিজ ও রাফি নিয়ে আলোচনা করব। মহান আল্লাহর খাফিদ নামের অর্থ যিনি নিচে নামান, ভেঙে দেন, অপমান বা হেয় করেন, এবং এর বিপরীতে রাফি নামের অর্থ যিনি বিশ্বাসী আর খোদাভীরু মানুষদের উপরে তোলেন ও করেন সম্মানিত ও প্রশংসিত। বেশিরভাগ ক্ষেত্রে খাফত গুণ অবাধ্য প্রবৃত্তি শয়তান ও পাপীদের মোকাবেলায় ব্যবহার করা হয়। আর মুমিনদের ক্ষেত্রে সম্মাননা জানাতে রাফ গুণ ব্যবহার করা হয়। খাফত শব্দের ব্যবহার দেখা যায় সূরা আসরার ২৪ নম্বর আয়াতে। এ আয়াতে বলা হয়েছে,
তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। মহান আল্লাহ অধ্যত্ত ও অহংকারীকে ভালোবাসেন না, তিনি অহংকারীদের খাফিদ নামের কারণে অপদস্থ করেন। মহান আল্লাহ মুমিনদের নম্র ও ক্ষমাশীল হতে বলেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আদর্শ মানব এবং বিনম্রতায় ও ক্ষমাশীলতায় শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাঁকেও সূরা শোয়ারার ২১৫ নম্বর আয়াতে বলেছেন, এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সহৃদয় বা সদয় হন। এখানে দয়াদ্রতা বা সহৃদয়তা বোঝাতে নির্দেশবাচক আকফিদ শব্দটি ব্যবহার করা হয়েছে।
মহান আল্লাহ কিয়ামত বা পুনরুত্থান দিবসের বর্ণনা দিতে গিয়ে তাঁর দুই নাম খাফিদ ও রাফি উভয়ই উল্লেখ করেছেন। যখন সেই মহাঘটনা সংঘটিত হবে তখন তার সংঘটিত হওয়াকেও কেউই মিথ্যা বলতে পারবে না বা তাতে কোনো সন্দেহ নেই। তাতে কেউ নিচু বা অপদস্থ হবে ও কেউ সমুন্নত বা সম্মানিত হবে। মহান আল্লাহ অবাধ্য জালিম ও অহংকারী পাপীকে অপদস্থ করেন। যেমন শয়তান একসময় খুবই মর্যাদার অধিকারী হয়েছিল আল্লাহর ইবাদতের সুবাদে, কিন্তু অহংকার করা ও অবাধ্যতার কারণে সে মর্যাদা হারায়। মক্কার অনেক কুরাইশ নেতাও সমাজে সম্মানের অধিকারী ছিলেন, কিন্তু তারা মহান আল্লাহর প্রতি ইমান আনার বিষয়ে মহানবীর দাওয়াত কবুল না করায় তারাও শেষ পর্যন্ত অপদস্থ হয়। মহান আল্লাহর রাফি নামের সুবাদে আকাশগুলো কোনো স্তম্ভের ওপর ভর না করেই সমুন্নত হয়েছে এবং মেঘমালাও আকাশে ভাসমান হয়। একই কারণে পাখিরা উঠতে পারে অসীম আকাশে। মহান আল্লাহ একইভাবে রাফি নামের কারণে সৎ ও উচ্চ পর্যায়ের মুমিনদের দুনিয়া ও পরকালে সম্মানিত করেন।
আল্লাহ মহাপুরুষদের প্রতি জনগণের মনকেও শ্রদ্ধায় নুইয়ে দেন। সূরা আনআমের ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের উপর বেশি মর্যাদা দান করেছেন। দরিদ্রের উপর বড়াইকারীর সম্মান আল্লাহ বাড়ান না। আল্লাহ রাফি হওয়ার কারণে সৎ কাজকে গ্রহণ করেন ও তা উপরে ওঠান। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা না করে কোনো কাজ করে আল্লাহ তাদের হেয় ও অপদস্থ করেন। আল্লাহ নিজে পবিত্র, তাই তিনি পবিত্র কথা ও কাজই গ্রহণ করেন। সূরা ফাতির এ আল্লাহ বলেছেন, কেউ সম্মান চাইলে জেনে রাখুন সব সম্মান আল্লাহর জন্যে, তাঁরই দিকে আরোহণ করে সৎ বাক্য এবং তিনি সব সৎকর্মকে মহীয়ান করেন। আল্লাহর সত্যায়ন ও সহায়তা ছাড়া কেউ উচ্চ মর্যাদা পায় না এবং আল্লাহই মানুষকে দেখান সরল পথ। আল্লাহর রহমতে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি হৃদয় থাকে খোদাপ্রেমে মশগুল এবং তাঁর জিহ্বায় উচ্চারিত হয় প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা ও খোদাই নিয়ামতের জন্য কৃতজ্ঞতা।
আল্লাহর পক্ষ থেকে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তির কান্নাসিক্ত ও প্রেমার্থ দোয়া আসমানে পৌঁছে এবং তিনি সবসময় আল্লাহ সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মহান আল্লাহই উচ্চতর মর্যাদা দান করেছেন। তিনি মহান আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি এবং সবসময় মহান আল্লাহ সর্বোচ্চ দাসত্বে নিয়োজিত। তিনি আল্লাহর দিকে চিরস্থায়ী আহ্বানকারী ও সৎ কর্মশীল ছিলেন। মহান আল্লাহ তাঁর প্রিয়তম সৃষ্টি সর্বশেষ রাসুলকে সম্বোধন করে সূরা ইনশিরাতে বলছেন, আমরা কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি এবং তোমার থেকে তোমার ভার অপসারণ করিনি, যা তোমার পৃষ্ঠকে ভেঙে ফেলছিল এবং আমরা তোমার নাম বা স্মরণকে উন্নীত করেছি।
মহানবীর প্রতি সালাম ও দরুদ পাঠানো ছাড়া মুসলমানদের নামাজ শুদ্ধ হয় না। প্রতিদিন পাঁচবার আজানে উচ্চারিত হচ্ছে মহানবীর নাম, আর বিভিন্ন স্থানে সময়ের ব্যবধানের কারণে প্রতিটি মুহূর্তে উচ্চারিত হয় এই আজান। জামাতে নামাজ আদায়ের সময় আরও একবার উচ্চারণ করা হয় আজান তথা একামত। যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ থেকে দূরে থাকে ও সৎকর্ম করে, আল্লাহ তাকে উচ্চতর সম্মান দান করেন। মহান আল্লাহর খাফিদ ও রাফি নাম একই পাল্লার দুই পাত্রের মতো। বান্দার পাপের পাল্লা ভারী হলে সম্মানের পাত্র নিচে নেমে যায়, আর সৎ কাজ ও খোদাপ্রেমের পাল্লা ভারী হলে সম্মানের পাত্র উপরে উঠে তথা অসম্মানের পাত্র নিচে নেমে যায়। তাই যেখানেই সত্যকে দেখা যাবে সেখানেই তার সাহায্যে এগিয়ে আসতে হবে, আর যেখানে মিথ্যা দেখা যায় সেখানে তা নাকচ করতে হবে। আল্লাহর বন্ধুদের প্রতি ভালোবাসা ও সেবার হাত বাড়িয়ে দিতে হবে এবং আল্লাহর শত্রুদের সঙ্গে করতে হবে শত্রুতা।
আল্লাহর খাফিদ ও রাফি নাম যার মধ্যে প্রতিফলন ঘটায়, সে আল্লাহ সম্মানিত বিষয় ও ব্যক্তিকে সম্মান করে ও আল্লাহ ছাড়া অন্য কিছুকে ক্ষুদ্র ও তুচ্ছ হিসেবে দেখতে পায় এবং আল্লাহকেই সবচেয়ে বড় হিসেবে দেখতে পায়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। কথা হবে আসমাউল হোসনার আগামী পর্বগুলোতে।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 মার্চ রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তিস্তা চুক্তি কেন বাস্তবায়ন হয়নি সেটা আমরা জানি, বললেন পররাষ্ট্রমন্ত্রী ইত্তেফাক। ফ্ল্যাট রিং জালিয়াত চক্রে ইসির 5 কর্মী কালের কণ্ঠ। রাফসানের প্রতারণা, শতাধিক তরুণীর সর্বনাশ। মানব জমিন, কাদের মির্জা সহ 164 জনের নামে হত্যা মামলা। প্রথম আলো, মির্জার বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়নি যুগান্তর। কাদের মির্জাকে গ্রেপ্তারের দাবি উপজেলা আওয়ামী লীগের সমকাল। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কলকাতার রাস্তায় হুইল চেয়ারে বসে রোড শো মমতার, আনন্দবাজার পত্রিকা। নন্দীগ্রাম দিবস পালনকে কেন্দ্র করে ভাঙা বেড়িয়ায় অশান্তিতে জড়িয়ে পড়ল তৃণমূল বিজেপি। আজকাল আমার চেয়ে মানুষের যন্ত্রণা অনেক বেশি, হুইল চেয়ারে রাজপথে নামার আগে বার্তা মমতার। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। কাদের মির্জা সহ 164 জনের নামে হত্যা মামলা, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা সহ 164 জনের নামে আদালতে হত্যা মামলা করা হয়েছে। আজ বেলা 1টার দিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের 4 নম্বর আমলি আদালতে এই মামলা করা হয়। তবে যুগান্তরের খবরে লেখা হয়েছে, মির্জার বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়নি। অন্যদিকে কাদের মির্জা বলেছেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। মির্জাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখনও উভয় পক্ষের নেতারা মুখোমুখি অবস্থানে অনড় রয়েছেন। এ অবস্থায় ব্যবসায়ী সমাজ ও জনসাধারণের মাঝে বিরাজমান আতঙ্ক কাটেনি এখনও। পুলিশ বলছে, সংঘর্ষে জড়িতদের ছাড় দেয়া হচ্ছে না, গ্রেফতারে সারাশি অভিযান চলছে।
ক্ষুধার কারণে মৃত্যু ঝুঁকিতে বিশ্বের লাখো মানুষ, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সতর্কবার্তা ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, কোভিড-19 মহামারী ও জলবায়ু পরিবর্তনের হুমকি বৃদ্ধি এবং ক্ষুধার কারণে বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, পরিস্থিতির যদি উন্নতি না ঘটে তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে। নিরাপত্তা পরিষদের খাদ্য ও নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে গুতেরেস বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও মৃত্যুর মুখে পড়বে। তিনি বলেন, 36টিরও বেশি দেশের 3 কোটি মানুষ দুর্ভিক্ষ ঘোষণা থেকে মাত্র 1 পা দূরে রয়েছে।
রাফসানের প্রতারণা, শতাধিক তরুণীর সর্বনাশ। মানব জমিনের এ সংক্রান্ত প্রতিবেদনে লেখা হয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর সংখ্যা শতাধিক, তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রার্থী। তাদের প্রত্যেকের অভিযোগ প্রায় একই, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেয়া ও পরীক্ষার ফল পরিবর্তন করে দেয়ার লোভ দেখানো হয়েছে তাদেরকে। আদতে কোনো প্রশ্নপত্র বা ফল পরিবর্তন করে দেয়া হয়নি, বরং সেই সুযোগে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং করা হয়, কৌশলে মোবাইল নম্বর নিয়ে নানা তথ্য পরামর্শ উপদেশ দেয়া হয়, পরিবারের সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলা হয়, বিশ্বাসযোগ্যতা অর্জন করে প্রেমের ফাঁদ তৈরি করে খোলামেলাভাবে ভিডিও কলে আসার অনুরোধ জানায়। ভিডিও কল চলাকালে স্ক্রিন রেকর্ডার দিয়ে সেই দৃশ্য ধারণ করে, পরে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভার্চুয়াল সেক্স ও টাকা আদায় করা হতো। শতাধিক শিক্ষার্থীর সরলতা ও দুর্বলতা নিয়ে একাই এই কাজ করেছে রাফসান চৌধুরী। সম্প্রতি মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এই প্রতারক গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
127 হত্যা মামলা চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে, অধরাই থাকছে ঘাতক চক্র, যুগান্তরের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। তথ্য প্রমাণের অভাবে 127টি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে পারছে না পুলিশ। বছরের পর বছর ধরে মামলাগুলোর তদন্ত ঝুলে আছে, গতিহীন হয়ে পড়েছে এর সঙ্গে জড়িতদের কাজ। ফলে চাপ কমাতে পর্যায়ক্রমে ক্লুলেস সব মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিতে যাচ্ছেন পুলিশের বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে কোনোদিনই জানা যাবে না এসব হত্যাকাণ্ডের নেপথ্য কারণ। অন্ধকারেই হারিয়ে যাবে ঘাতক চক্র, এদের কেউ শাস্তি পাবে না। তবে 127টির মধ্যে প্রায় অর্ধেক মামলার তদন্তে গাফিলতি ও ত্রুটি বিচ্যুতি পেয়েছে ঊর্ধ্বতন তদারকি কর্মকর্তারা। তাদের অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আজকালের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে পরিচয় দেন স্ট্রিট ফাইটার হিসেবে। দিন তিনেক আগেই নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন তিনি, এখনও পায়ে ব্যান্ডেজ বাঁধা। কিন্তু তাতে কি, আজ ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস উপলক্ষে ফের রাস্তায় নেমে হুইল চেয়ারে বসে লড়াকু মমতা 5 কিলোমিটার ব্যাপী মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শুরুর আগেই টুইটারে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। লিখলেন, আমি লড়াই চালিয়ে যাব, আমার এখনও যন্ত্রণা হচ্ছে কিন্তু মানুষের ব্যথা আমার চেয়ে বেশি। নেত্রীর এই লড়াকু মানসিকতায় নতুন করে উজ্জীবিত দলের কর্মীরা। আর আনন্দবাজার পত্রিকার খবর, সেই সত্যজিৎ কেন তৃণমূলে, নন্দীগ্রাম দিবসে মমতার দিকে তোপ দাগলেন শুভেন্দু।
ফের ভারতের আকাশে পাক ড্রোন, বিএসএফ গুলি চালাতেই সীমানার ওপারে চম্পট। সংবাদ প্রতিদিনের এর শিরোনামের খবরে লেখা হয়েছে, আবারও পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ল ভারতীয় ভূখণ্ডে। রোববার সকালে পাঠানকোটে দেখা গেছে ড্রোনটিকে। সঙ্গে সঙ্গে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে বিএসএফ। বেগতিক দেখে চম্পট দেয় ড্রোনটি। প্রসঙ্গত, সম্প্রতি বারবার ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়তে দেখা গেছে পাকিস্তানের ড্রোনকে। মূলত অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্য ছড়াতেই সীমান্তরেখা পেরিয়ে এই ড্রোনগুলোকে ভারতের অংশে পাঠায় পাকিস্তান। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমাদের প্রতিদিনের আয়োজন কথাবার্তা। এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার সপ্তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জীবনে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যক্তির নাম তার বাহ্যিক পরিচয়ের বাইরেও মানুষের কাছে সুপ্ত অনেক গভীর অর্থ অনেক সময় তুলে ধরে অব্যাহত সামাজিক সম্পর্কের সুবাদে। এভাবে মানুষের নাম সময়ের পরিক্রমায় পূর্ণতাকামী বা অধিকতর পরিপূর্ণ রূপ পেতে থাকে। হৃদয়ের গভীর থেকে উঠে আসা মানুষের এক একটি নাম একে অপরের কাছে অনেক সময় স্মৃতির আর্কাইভ থেকে তুলে ধরে অনেক স্মৃতি ও প্রভাব ফেলে পরস্পরের মনন ও আচরণে। নানা ধরনের পছন্দ বা বাত বিচার বিশ্লেষণ ও ঝোঁক প্রবণতারও মাধ্যম হয়ে ওঠে মানুষের নাম। নাম কাউকে না দেখার অপূর্ণতা মিটিয়ে দেয় এবং খুব কাছ থেকে তার ব্যক্তিত্ব সম্পর্কে না জানার তথ্যগত ঘাটতিগুলোও মিটিয়ে দেয়। কেবল তার নাম শুনে আমাদের সমস্ত কল্পনা ও ধারণার পাখাগুলো এই ব্যক্তির নানা গুণ আর বৈশিষ্ট্যের এক পরিপূর্ণ ছবি আমাদের কাছে তুলে ধরে।
মানুষ সন্তানদের জন্য যদি খুব সুন্দর নাম বাছাই করতে পারে, তাহলে তা তাদের শিক্ষণ বা প্রশিক্ষণ এবং তাদের মন মানসিকতার উপরও বেশ জোরালো প্রভাব রাখতে সক্ষম। একটি সুন্দর নাম পাবার অধিকার বাবা মায়ের উপর সন্তানদের অন্যতম প্রধান অধিকার। এটি তার প্রশিক্ষণের জন্য ও সুসন্তান হিসেবে গড়ে ওঠার জন্য খুবই জরুরি। উচ্চতর চিন্তা চেতনার আলোকে সন্তানের জন্য সুন্দর ও উপযুক্ত নাম বাছাই করা ইসলামের দৃষ্টিতে বাবা মায়ের জন্য অন্যতম প্রধান বা জরুরি কর্তব্য। একটি সুন্দর নামে কাউকে ডাকা বা আহ্বানের কারণে ওই ব্যক্তির নিজেকে ওই সুন্দর নামের বাস্তবতা ও অর্থগুলোর সঙ্গে যথাসম্ভব বেশি মানিয়ে চলার চেষ্টা করে। এমনকি সে নিজেকে ওই সুন্দর নামের আদর্শ দৃষ্টান্ত হিসেবেও ভাবার চেষ্টা করে। একটি সুন্দর ও উপযুক্ত নাম সন্তানকে ভাবতে শেখায় যে সে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ও বিশেষ গুরুত্বের অধিকারী, আর এ বিষয়টি শিশুর মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং তার মনোবল থাকে সুস্থ ও প্রভাবদায়ক বা কার্যক্ষম।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েজ অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের এক গবেষণায় বলা হয়েছে, একটি সুন্দর ও শ্রুতিমধুর নাম যে কেবল ব্যক্তির আত্মবিশ্বাসের চেতনা বাড়িয়ে দেয় তা নয়, একই সঙ্গে অন্যরাও অপেক্ষাকৃত বেশি ইতিবাচক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। এ প্রসঙ্গে ওই গবেষক টিমের সুপারভাইজার ডেভিড ফিলিও বলেছেন, যে পদ্ধতিতে আমাদের ডাকা হয় তা একটি সংকেত বা প্রতীক এবং একটি দর্পণ। আসলে নাম একটি ভিজিটিং কার্ডের মতো, যা আমাদের ভেতরকার ব্যক্তিত্বগুলোর পরিচয় তুলে ধরে। একটি নামের যে সুর বা ধ্বনি রয়েছে তা আমাদের সম্পর্কে অন্যদের আচরণ ও বিচার বিশ্লেষণে সরাসরি প্রভাব রাখে। তিনি আরও বলেছেন, একজন ছেলের নাম যদি অনেকটা বালিকাদের নামের মতো কিছু হয় তাহলে তা ওই ছেলের নিরাপত্তার অনুভূতিতে নানা ধরনের মারাত্মক সমস্যা সৃষ্টি করবে। এছাড়াও খুব বেশি মৌলিক নাম বা খানদানি নাম কিংবা দুর্লভ নাম ব্যাপক ভিন্নধর্মী বৈশিষ্ট্যের মানুষ গড়ে তুলবে।
গবেষকরা 1,700 অক্ষরের মিশ্রণ ও ধ্বনি বিশ্লেষণ করে দেখেছেন যে মেয়েদের জন্য খুব শ্রুতিমধুর নাম রাখা হলে তাদের মধ্যে বেশি মাত্রায় নারীর ব্যক্তিত্বগুলো ও অপেক্ষাকৃত বেশি কোমল বা সূক্ষ্ম ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো দেখা যায়। অন্যদিকে তাদের নাম যদি মেয়ে বা বালিকাদের নামের অনুরূপ না হয়, বরং তাদের নাম ছেলে বা বালকদের নামের অনুরূপ রাখা হয় কিংবা অপ্রচলিত ধরনের কোনো নাম রাখা হয়, তাহলে তা তাদের ব্যক্তিত্বকে বেশি রুক্ষ এবং কঠোর প্রকৃতির করবে। এভাবে দেখা যায় বিজ্ঞান সেই বিষয়কে আধুনিক যুগে স্বীকৃতি দিচ্ছে যা ইসলাম আজ থেকে প্রায় 1400 বছর আগেই বলে রেখেছে। ইসলাম মানুষের জীবনের সব কিছু ও জীবনের খুব সূক্ষ্ম দিকগুলো, যেমন জন্মলাভের আগের প্রক্রিয়া থেকে মৃত্যুর পরের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জন্য সর্বপ্রথম উপহার হল তার জন্য সুন্দর নাম বাছাই, তাই সন্তানের জন্য সর্বোত্তম নাম বাছাই করবে।
শিশুকে ধর্মসহ নানা বিষয়ে শিক্ষা দেয়া যেমন জরুরি, তেমনই তার একটি সুন্দর ইসলামী ধারার ঐতিহ্যবাহী নাম রাখাও বাবা মায়ের জন্য জরুরি কর্তব্য। সুন্দর নাম শিশুর ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির পাশাপাশি পরিবারের চিন্তাধারা ও আগ্রহের বিষয়টিও ফুটিয়ে তোলে। শিশুর এমন অর্থপূর্ণ নাম রাখা উচিত যাতে খাঁটি ইসলামী সংস্কৃতির ও ইসলামের বার্তা ফুটে ওঠে। সুন্দর নাম সন্তানের উপর ব্যাপক প্রভাব ফেলে থাকে, বিশেষ করে সন্তান এতে বেশি বেশি ভালো কাজ করতে উৎসাহী হয় এবং তার মধ্যে প্রত্যাশিত আদর্শগুলোর প্রতি আগ্রহ জন্মে। অন্যদিকে অবমাননাকর নাম ও তিরস্কারপূর্ণ নাম সন্তানের মধ্যে নেতিবাচক প্রবণতা, বিচ্ছিন্নতা বা একাকিত্ব, প্রতিশোধ প্রবণতা এবং হিংস্রতা ও সহিংসতার মনোভাব সৃষ্টি করে। হযরত ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন,
সেই সব নামই সবচেয়ে প্রিয় যেসব নাম আল্লাহর দাসত্বের অর্থ তুলে ধরে, এবং সেসবের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো হল নবীদের নাম। মুসলিম ও এমনকি অমুসলিম দেশগুলোতেও তাদের প্রিয় মহানবীর নাম মুহাম্মদ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় নাম। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে মুহাম্মদ সবচেয়ে জনপ্রিয় প্রচলিত নাম। ব্রিটেনের নবজাতকদের মধ্যেও এ নাম তাঁর শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মহান ব্যক্তিত্ব বা মহাপুরুষদের নামকে সন্তানের নাম হিসেবে বাছাই করণ তাদের মধ্যে জন্ম দেয় নম্রতার অনুভূতি, এবং তারা যত বেশি সম্ভব এই মহাপুরুষদের ব্যক্তিত্বের সাথে নিজ ব্যক্তিত্বের সমন্বয় ঘটার চেষ্টা করে ও পবিত্র এইসব নামের মর্যাদা রক্ষার জন্য সচেষ্ট থাকে।
ইতিহাস খ্যাত চরিত্র হুর ইবনে ইয়াজিদের কথা অনেকেই শুনেছেন। তার হুর নামের অর্থ মুক্ত। তিনি ইয়াজিদ বাহিনীর বড় জেনারেল ছিলেন, কিন্তু যখন দেখলেন তার কমান্ডাররা যুদ্ধ বাঁধিয়ে ইমাম হুসাইনকে শহীদ করতে চায়, তখন তিনি আশুরার দিন তওবা করে ইমামের শিবিরে যোগ দেন এবং ইমামের বাহিনীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম শহীদ হন। এ সময় ইমাম হুসাইন আলাইহিসালাম তার পবিত্র হাত দিয়ে রক্তাপ্লুত হুরের চেহারা থেকে রক্ত মুছে দিয়ে বলেন, বাহ বাহ, কি চমৎকার কাজ করেছ হে হুর, তুমি এমন মুক্তভাবে মরেছ যে দুনিয়া ও আখিরাতে তুমি মুক্ত হিসেবে অভিহিত হবে। আল্লাহর শপথ, তোমার মা তোমার নাম হুর বা মুক্ত স্বাধীন রেখে ভুল করেননি। আল্লাহর শপথ, তুমি দুনিয়াতে মুক্ত মানব ছিলে এবং পরকালেও সৌভাগ্যের অধিকারীদের অন্যতম হবে। সুন্দর নামের প্রভাব কেবল ইহকালে নয়, পরকালেও বজায় থাকে। তো শ্রোতা ভাই বোনেরা, আদর্শ মানুষ গড়ার শিক্ষা ও কৌশলের বিষয়ে আমরা আরও কথা বলব আগামী পর্বগুলোতে।
আশা করি আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাব।
সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ গড়ার কৌশল শুনছিলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের পণ্যবাহী জাহাজে সন্ত্রাসী হামলায় দখলদার ইসরায়েল জড়িত বলে সন্দেহ। IRGC বলেছে শত্রুদের ভেতরটা একেবারেই ফাঁকা। ইয়েমেনে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান। হুদায় দেয় সৌদি জোটের হামলা প্রতিহত করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে আক্রান্তদের বেশিরভাগই তরুণ। এবং ভাঙা পানিয়েই নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা, বিজেপি প্রার্থী তালিকা নিয়ে ঠাট্টা করলেন তৃণমূল নেতা সৌগত রায়। এবার দুটি নতুন খবর। শ্রীলঙ্কা সরকার দেশটিতে বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে। একই সঙ্গে 1000-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেবে তারা। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরদ বিরাসেকেরা এ খবর দিয়েছেন গতকাল। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.